Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় আন্তর্জাতিক সম্পর্ক ও জাতিসংঘের ভূমিকা। সঞ্চালন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ সাবরিনা। হ্যালো ওয়াশিংটনের আজকের আলোচ্য বিষয় যেমনটি কিনা সাবরিনা বললেন, সংঘাত বিক্ষুব্ধ বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা, এ নিয়েই আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন পশ্চিমবঙ্গ ভারত থেকে বর্ধমান ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, রয়েছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ। এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাতিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোনো দেশ কাল সমাজ পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনাই কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। কল করছেন রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে জিয়াউর রহমান। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে। কোন দেশের বিদেশ নীতির ক্ষেত্রে জাতিসংঘ সাধারণত হস্তক্ষেপ করতে পারে না, তবে তা আগ্রাসী হয়ে উঠলে জাতিসংঘের কিছু ভূমিকা দেখা যায়। শুদ্ধ জাতিসংঘের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কাশ্মীর নিয়ে সুর চড়িয়েছেন। আবার সম্প্রতি নয়াদিল্লিতে নিযুক্ত পাক হাই কমিশনার কাশ্মীরের হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠক করলে নয়াদিল্লি ভারত পাকিস্তানের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করেন। ইতিপূর্বে আমরা দেখেছি মোদীর আমন্ত্রণে শরীফকে ভারতে আসতে, আবার বিশেষ কোনো কারণে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করতে, অর্থাৎ সৌজন্য থেকে বিরোধের পথ পরিক্রমা করতে দেখা গেছে দুই দেশকেই। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনেও মোদী ও শরীফের কথা বলার কোনো পরিকল্পনা নেই। তো এই পরিস্থিতিতে দুই পারমাণবিক শক্তিধর দেশের সত্যিকারের সুসম্পর্ক স্থাপনের খাতিরে এবং কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কি জাতিসংঘের কোনো ভূমিকা থাকতে পারে না? আপনারা কি বলেন? ধন্যবাদ।
ধন্যবাদ জিয়াউর রহমান। ডক্টর নাসরিন, আপনার কাছে প্রথমে যাচ্ছি, মন্তব্য করবেন।
অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের প্রধানমন্ত্রী যে কথা জাতিসংঘে খুব স্পষ্ট করে জানিয়েছেন যে বাইলেটারাল বিষয়গুলি, দ্বিপাক্ষিক দুটি দেশের বিষয়ের যে সমস্ত আলোচনা, সেগুলি কিন্তু জাতিসংঘে আলোচনা করার কথা নয়। ঠিক সেই জায়গাটা থেকে কিন্তু এই বিষয়টা আমাদের দেখা দরকার প্রথম দিকে। এবং আরো একটি বিষয় জাতিসংঘের তার বক্তৃতায় পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারত আলোচনা চায় না, গণ্ডগোলকে জিয়ে রাখে, এই ধরনের একটা সেন্টিমেন্ট তার বক্তব্যের মধ্যে ছিল, যেটারও কিন্তু খুব স্পষ্ট উত্তর ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছেন। সেখানে তিনিও ইঙ্গিত করে বলেছেন যে কোনো কোনো দেশ এখনো সন্ত্রাসবাদে মদত দেয়, তারা আগে সেই ব্যাপারটা সমাধান করুক। এবং এই প্রেক্ষিতটাতে আমরা দেখছি যে নরেন্দ্র মোদী বহু রাষ্ট্রনায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু এই দ্বিপাক্ষিক কথাটা কিন্তু সেখানে হয়নি। জাতিসংঘের ভূমিকা পরবর্তীকালে উঠতে পারে, তবে আমরা আশা করি যে ভারত পাকিস্তান তাদের নিজস্ব আলোচনার মাধ্যমেই এই সমস্যাটার সমাধান করবে, কারণ কথাটা বন্ধ হয়ে গিয়েছিল। ডায়ালগটা কিন্তু, ইন্দো পাকিস্তান ডায়ালগটা বন্ধ হয়ে গিয়েছিল এই লাইন অফ কন্ট্রোল ধরে কন্টিনিউয়াস শেলিং হবার পর থেকে। নওয়াজ শরীফ প্রথমে যে জেস্টার দেখিয়েছিলেন তার প্রধানমন্ত্রীত্বের শপথ গ্রহণের অনুষ্ঠানে এসে, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের অনুষ্ঠানে এসে, এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, দুই রাষ্ট্র নেতাই কিন্তু প্রবল চাপ নিয়ে এই জাতিসংঘের সম্মেলনে গেছিলেন অভ্যন্তরীণ তাদের রাষ্ট্র থেকে, পাকিস্তান এবং ভারতবর্ষ থেকে, দুই নেতার উপরেই কিন্তু তাদের একটা বেশ চাপ ছিল। সেই প্রেক্ষিতে, সেটা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নয়, যদি আমরা মনে রাখি যে তার আগে আগেই কিন্তু মেজর রাজ্যগুলিতে, প্রধান রাজ্যগুলিতে ভারতবর্ষে যে বাই ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু কট্টর হিন্দুত্ববাদী রাস্তা নেওয়ার জায়গা থেকে সেই জায়গাগুলিতে, বিশেষ করে বিহার, ইউপি, রাজস্থানের কথা, গুজরাটের কথা আমি বলবো, যেখানে কিন্তু বিজেপির একটা সেটব্যাক হয়েছিল, সেই জায়গা থেকে তাদের উত্থানের একটা বিষয়। আমার মনে হয় এই যে কট্টর হিন্দুত্ববাদের হাওয়া যে চাপটা ছিল, তারপরে এই বিষয়গুলি নিয়েও
জিয়াউর রহমান মুর্শিদাবাদ থেকে যেমনটি কিনা উল্লেখ করেছেন, আমরাও লক্ষ্য করেছি, আমরা শুনেছি যে এবারের ভাষণে নরেন্দ্র মোদী বারবার সন্ত্রাসের কথা বলেছেন, সন্ত্রাস নির্মূলের কথা বলেছেন, সন্ত্রাসকে প্রতিরোধ করার কথা বলেছেন। সেই একই সঙ্গে আমরা এটাও দেখেছি যে ওভার দি ইয়ার্স কাশ্মীরের মতো আরও অনেক বিরোধিত প্রশ্ন জাতিসংঘে লটকে আছে, বারবার প্রশ্নগুলো ওঠে কিন্তু ঠিক মতো বিহিত হয় না, সমাধান হয় না। তো জাতিসংঘ কি এই রকম কন্টেনশাস ইস্যু নিয়ে সাফল্যজনকভাবে নিষ্পত্তির কোনো সমাধান দিতে পারে? প্রফেসর ইমতিয়াজ আহমেদ,
ধন্যবাদ। নাসরিন যেভাবে বলল, যদিও পলিটিক্যালি কারেক্ট হিসাবে হয়তো দেখলে ওইভাবেই হয়তো বিবেচনা করা হবে, তবে মনে রাখতে হবে দুটো জিনিস। একটা হলো যে জাতিসংঘ মূলত একটা ইন্টার গভর্নমেন্টাল এজেন্সি, সেখানে যতক্ষণ আন্ত সরকারের এই যে বিষয়টা সবাই দুই সাইডই যদি না মেনে নেয়, তাহলে কিন্তু জাতিসংঘ খুব একটা কিছু করতে পারে না, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তবে যে জিনিসটা দেখা দরকার, এই বাইল্যাটারাল শব্দটা আমি মনে করি যে গ্লোবালাইজেশনের আমলে আগে বিংশ শতাব্দীতে যেভাবে বাইল্যাটারালিজম দেখা হতো, সেটা এই শতাব্দীতে বিশেষ করে বিশ্বায়নের কারণে সেভাবে দেখাটা ঠিক হবে না। কারণ ভারত পাকিস্তানের বিষয় যদিও বাইল্যাটারাল মনে হতে পারে, কিন্তু তাদের এই বিরোধটা কিন্তু বলতে গেলে পুরো দক্ষিণ এশিয়ায় একটা ইম্প্যাক্ট ফেলছে, যেটা আমরা একসময় মালদ্বীপের প্রেসিডেন্ট নাশিদকে দেখেছি সার্কের সামিটে এসে সোজাসুজি একেবারে খোলাখুলি বলতে যে তোমাদের লড়াই কিন্তু আমাদের ক্ষতি করছে। তো সেই সেন্সে ওই বাইল্যাটারাল কিন্তু আর থাকছে না এই বিশ্বায়নের যুগে। যে জিনিসটা মনে রাখতে হবে যে আমি মনে করি কাশ্মীরের সমস্যা রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে হবে না, জনগণ জনগণের মধ্যে করতে হবে। দুই দেশের জনগণ যখন প্রেশারটা দিবে এবং ভারতের জনগণ যখন মনে করবে যে না আসলেই একটা ন্যায় বিচার দরকার, তেমনি পাকিস্তানের জনগণও যখন মনে করবে একটা ন্যায় বিচারের যে বিষয়টা আছে, সেই জায়গায় আমরা যখন যাব তখন একটা সম্ভাবনা একটা আছে, যেটা আমি মনে করি বিশ্বায়নের যুগে সম্ভব। কারণ রাষ্ট্র, দুই রাষ্ট্র যেভাবে আছে এবং বিংশ শতাব্দীতে যেভাবে রাষ্ট্র গঠন হয়েছে, সেখানে এর সমাধান হওয়ার কথা না। তবে আমি আশাবাদী কিছুটা যে আজকের যে জনগণ, আজকের প্রজন্ম যেটা, তারা যেহেতু বিশ্বায়নের মধ্যে মানুষ হচ্ছে, তারা হয়তো এক জায়গায় যে বলবে রাষ্ট্রকে যে ইনাফ ইজ ইনাফ, এটা সমাধান করতেই হবে।
প্রফেসর ইমতিয়াজ, আপনি যেটা বললেন সার্কের কথা, সার্কের বিধানেই তো বলা আছে যে কন্টেনশাস কোনো ইস্যু নিয়ে আলোচনা হতে পারবে না দ্বিপাক্ষিক, তাই না?
ওটা আছে, কিন্তু মনে রাখতে হবে যে ওটার ব্যাপারেও কিন্তু কিছুটা ব্যতিক্রম হচ্ছে। একটা হলো নাশিদের সেই আমি মনে করি যে অন্যতম ভাষণ মাধ্যমে যখন দুটো রাষ্ট্রকেই বলল যে তোমরা কথা বলার ব্যাপারটা সে জোরে সোরে বলাতে কিন্তু তখন বাধ্য হলো পাকিস্তান এবং ভারত তখন কথা বলতে পার্টিকুলার ওই সামিটে। ঠিক একই সাথে কিন্তু সার্কের মধ্যে একটা রিট্রিট শুরু হয়েছে, যেখানে বলা হয় কি বলে 10 আইজ বা 12 আইজ যেটাই হোক না কেন এখন, বা 14 আইজ। এই 14 আইজের যে বিষয়টা, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওই রিট্রিটে কিন্তু সবকিছু আলোচনা করার সুযোগ তুলেছে। আমি মনে করি যে ওই যে সার্ক প্রথমে যেভাবে শুরু হয়েছে তখন হয়তো কিছুটা প্রয়োজন ছিল, কিন্তু এই সার্কের মধ্যেও কিন্তু এক ধরনের খুব ধীরে সুস্থে একটা পরিবর্তন আসছে এবং আসতে বাধ্য। কিন্তু যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যেই সময় সার্ক হয়েছিল বা যেই সময় জাতিসংঘ কাশ্মীরের বিষয়টা বলছিল, সেই বিংশ শতাব্দীর বিষয়টা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে। সেই নতুন যে শতাব্দী এবং নতুন যে বিশ্বায়নের কথা বলছি, সেখানে কিন্তু আগের যে রাষ্ট্র রাষ্ট্রের যে সম্পর্ক, সেটা কিন্তু আজকাল ওই ভাবে আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গায় আমি মনে করি একটা স্পেস খোলা হচ্ছে এখন, ওই স্পেসটা কত তাড়াতাড়ি আসবে কিভাবে হবে সেটা হয়তো আমার জানা নেই, তবে কোনো সন্দেহ নেই বড় আকারে জনগণের একটা বড় ভূমিকা থাকবে।
জি, আমরা জানি যে এবার নরেন্দ্র মোদী জাতিসংঘ সাধারণ পরিষদের 69তম অধিবেশনে যে ভাষণ দিয়েছেন তাতে বারবার কতগুলো কথা উঠে এসেছে, তার মধ্যে একটি হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তিনি আত্মীয়তার একটা গ্রন্থির খুঁজে পেয়েছেন, এবং তারই উল্লেখে তিনি বারবার বলেছেন যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তিনি সুসম্পর্ক কায়েম করতে চান, অবশ্য জঙ্গিবাদ প্রতিহত করেই। তো আপনি নরেন্দ্র মোদীর ভিশনে, দূরদর্শনে এর কোন প্রতিফলন দেখতে পান বলে মনে করেন কি সৈয়দ মাহমুদুল্লাহ?
ভিশনটা তো একটা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানে মানে কথাটা ভালো বলেছেন এবং প্রশংসনীয়, কিন্তু কথা হচ্ছে বাস্তবতাটা কি। বাস্তবতাটা হচ্ছে জাতিসংঘ একটা প্রস্তাব নিয়েছিল কাশ্মীর সমস্যার সমাধানের ব্যাপারে, সেই প্রস্তাব আগাগোড়া ভারত অগ্রাহ্য করে গেছে এবং দ্বিপাক্ষিকতার অজুহাত তুলে এই সমস্যা সমাধানে এগিয়ে যাচ্ছে। ভারত বিভাগের যে পটভূমি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, করি আসলে মানে একটা মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হয়েছে হওয়ার জরুরি ছিল কিনা সে নিয়ে এখন পাকিস্তানের লোক প্রশ্ন তুলছে, সেখানকার বড় বড় পত্রিকায় নানা ধরনের কথা উঠছে, আর যাই হোক কিন্তু সেখানে যে থিওরি অনুসারে রাষ্ট্রটা ভাগ হয়েছিল তাতে কাশ্মীরের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণ যা চায় তাদেরকে সে অধিকার দেওয়ার কথা ছিল, কিন্তু রাজা ভারতের পক্ষে জয়েন করে সেটা একটা কমপ্লিকেট করেছেন, ভারত ওটা বেশিরভাগ অংশ দখল করে রেখেছে, পাকিস্তান একটু অংশ দখল করে রেখেছে, জাতিসংঘ সেখানে ইন্টারভিন করে সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন নিয়েছে, সেখানে গণভোটের প্রস্তাব ছিল, সেই গণভোটের প্রস্তাব সমস্ত সিকিউরিটি কাউন্সিলের সদস্যের সম্মতিক্রমে গৃহীত হয়েছে, ফলে মানে বাইলেটারালিজম দ্বিপাক্ষিকতার অজুহাত তুলে ভারত সেই তখন থেকে এখন পর্যন্ত এটা অ্যাভয়েড করছে। এবং এই যে সন্ত্রাসবাদের উত্থানের কথা বলা, সন্ত্রাসবাদের উত্থানের পিছনে কতগুলো কারণ আছে, আমরা যদি স্মরণ রাখি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ হয়েছিল, আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নর্দার্ন আয়ারল্যান্ডে একটা সন্ত্রাসবাদ হয়েছিল, এবং প্যালেস্টাইনরা তাদের অঞ্চলের মানে আরেকটি রাষ্ট্র স্থাপন করার বিরুদ্ধে সন্ত্রাস শুরু করছে। এই সন্ত্রাসবাদের উৎপত্তি গুলো যেটা আফগানিস্তানের দেখি সেটা পরবর্তীতে আমরা আসছি, এই সন্ত্রাসবাদের পটভূমিটা তৈরি করা হয়েছে অলমোস্ট ইচ্ছাকৃত ভাবে, কোন লোককে এটা সন্ত্রাসবাদ, কোন সুস্থ মস্তিষ্ক লোক পৃথিবীর কোন ভালো মানুষ সন্ত্রাসবাদ সমর্থন করে না, এবং সন্ত্রাসবাদ মানবতার শত্রু, সমস্ত সভ্যতার শত্রু, কিন্তু লোক ঘটনাটা হয় লোকের পিঠ যদি দেওয়ালে ঠেকিয়ে দেওয়া হয় তখন তারা এই ধরনের মানে সন্ত্রাসবাদের আশ্রয় নেয় এবং সেটা তারপর সংক্রামক ব্যাধির মতো প্রসারিত হতে থাকে, ফলে এই ব্যাধিটা দূর করার জন্য মূল সমস্যাগুলাতে মানে সমস্যাগুলো সমাধানের দিকে হাত দিতে হবে। মোদি সাহেব ভালো ভালো কথা বলেছেন কিন্তু সেই কথা বললে চেড়ে ভিজবে কিনা সেটাই হচ্ছে কথা, কাশ্মীরের একটা সমাধান করতে হবে। তবে এটাও ঠিক এত বছর পরে ভারত আর কাশ্মীরে নিজেদের অধিকৃত অঞ্চল ছেড়ে দেবে এটা আশা করা যায় না, এটা বাস্তবসম্মত আর না, এবং ভারতের জনগণও সেটা মেনে নেবে না, কোন সরকার সেটা করলে সেই সরকার পতন ঘটবে। আচ্ছা পাকিস্তানের অবস্থা তারা সমাধান করতে পারছে না, কিন্তু লাইন অফ কন্ট্রোল যে অংশ যার দখলে আছে মোটামুটি ভাবে একটা অ্যাডজাস্টমেন্টের ভিত্তিতে সেটার সমাধানের কিছুটা এর আগে নওয়াজ শরীফের আমলে একটু এগিয়ে গিয়েছিল, তখন জেনারেল মোশাররফ ইন্টারভিন করে ক্ষমতা নিয়ে 10 বছর তো সেই দেশ সেই সর্বনাশ করেছেন তিনি। যাই হোক এই ভিত্তিতে সেখানে একটা মোটামুটি একটা সমাধান করলে দুই দেশের এবং পুরো অঞ্চলের মানে অবস্থা ভালো হবে, আঞ্চলিক সহযোগিতার পথ উন্মোচন হবে এবং দুই দেশগুলোর ভিতরে, উপমহাদেশ সমস্ত দেশগুলোর ভিতরে বাণিজ্য, অর্থনৈতিক যোগাযোগ, কারিগরি সহযোগিতা, মানবিক উন্নয়নের সহযোগিতা এগুলা করা যাবে এবং দেশগুলো যদি তাদের ডিফেন্স খাতে, প্রতিরক্ষা খাতে বাজেট কমাতে পারবে এই সমস্যার সমাধান হলে, তাহলে পরস্পরের এই নিউক্লিয়ার আর্ম দুটা দেশ এখানে, এটা আমাদের বিশ্ব শান্তির জন্য একটা ভয়াবহ অবস্থা, সেটার থেকে যদি তারা সরে আসে তাহলে পুরো সাউথ এশিয়া এত হেভিলি পপুলেটেড, ওভার পপুলেটেড একটা অঞ্চল এবং বাংলাদেশ তো অত্যন্ত রিসোর্স পুয়ার, ফলে এই এলাকাটার সামগ্রিক উন্নয়নের একটা পথ প্রশস্ত হবে যদি এই সমস্যাটার একটা সমাধান হয়। এবং সেই জন্য জাতিসংঘের অবশ্যই ভূমিকা আছে, কিন্তু এখন আর ওই অতীতকে ধরে রেখে সমস্যা সমাধান হবে না, এখন কোনো না কোনো ভাবে একটা মধ্যস্থতা করে এটা সমাধানের চেষ্টা করা উচিত।
আমরা পরবর্তী প্রশ্নকর্তা এবং পরবর্তী প্রশ্নে যাবার আগে ছোট্ট একটা মন্তব্য আছে। সৈয়দ মাহমুদুল্লাহ যেমনটি কিনা বললেন, স্বাধীনতা পূর্ব ভারতের যে আন্দোলনের কথা উল্লেখ করলেন আপনি, আয়ারল্যান্ডের যে সংঘাতের কথা উল্লেখ করলেন আপনি, অনেকে এটাকে সন্ত্রাস বলে চিহ্নিত করতে চান না এবং তারা সূক্ষ্ম একটা বিভক্তি রেখা টানেন মুক্তি সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ এবং সন্ত্রাসের মধ্যে। প্রফেসর তানভীর নাসরিন, আপনি কি বলেন?
হ্যাঁ অবশ্যই, আসলে দেখুন এটা যে কোনো ঘটনাকে দেখার জন্য যে আমরা সাবজেক্টিভিটি অবজেক্টিভিটির কথা বলি, নিরপেক্ষ ইতিহাস চর্চা, আসলে নিরপেক্ষ ইতিহাস বলে তো কিছু হয় না, মানুষ তার নিজের অবস্থান অনুসারেই প্রতিটি ঘটনাক্রমের বিশ্লেষণ করে। কাজেই শোষিতের চোখে যেটা প্রতিরোধ, শাসকের চোখে সেটা অনেক সময় সন্ত্রাস হয়ে ওঠে। কাজে এই যে ঔপনিবেশিক যেটা আগের বক্তা বললেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই বলছি যে ঔপনিবেশিক যুগে ভারতবর্ষে সন্ত্রাসবাদ এই কথাটা, সন্ত্রাসবাদ বিদিন কোর্ট এই কথাটা কিন্তু আমাদের রেভলিউশনারি টেররিজম ভাবতে শিখিয়েছিলেন ব্রিটিশরাই, ব্রিটিশ ঐতিহাসিকরাই এটাকে এইভাবে চিহ্নিত করেছিলেন। আমরা যখন নিজেদের ইতিহাসটা নিজেদের অবস্থানে দাঁড়িয়ে দেখবার চেষ্টা করছি, তখন আমাদের কাছে এটা একটা প্রতিরোধের মহান সংগ্রাম ছিল, আমাদের কাছে কিন্তু সেটা সন্ত্রাসবাদ ছিল না। কাজেই আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই ধ্বংসাত্মক কাজকর্মকে সমর্থন করি না, আমরা কোনো হিংসামূলক কাজকে সমর্থন করি না, আমরা চাই পৃথিবীতে শান্তি আসুক, কিন্তু সমস্ত প্রেক্ষিতটা নির্ভর করছে কিন্তু নিজ নিজ অবস্থানের উপরে। এবং এই যে কিউমুলেটিভ হিস্ট্রি, এটা গড়ে উঠছে এই বিভিন্ন পার্সপেক্টিভ গুলোকে নিয়ে। আমার মনে হয়
জি, ভারতের স্বাধীনতা পূর্ব সংগ্রামের বীর নেতা, বীর সংগ্রামী মাস্টারদা সূর্য সেনের প্রতি, স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রোতাদেরকে আমরা এখন তাঁর এলাকায় নিয়ে যাচ্ছি, অর্থাৎ কিনা বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় নিয়ে যাচ্ছি। সেখান থেকে আমাদের এবারে প্রশ্ন করবেন আবু সুফিয়ান চৌধুরী। হ্যালো।
হ্যালো, চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী।
জি জি,
জাতিসংঘ প্রতিষ্ঠার পর হতে যুদ্ধ বিগ্রহ এবং বিশ্বের শান্তি ভঙ্গকারী দেশসমূহের উপর অর্থনৈতিক ও সামরিক অবরোধের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রেখে আসছে। বিশ্বের যে কোনো দেশে যদি যুদ্ধ বিগ্রহ জনিত কোনো সমস্যা সৃষ্টি হয়, তখন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণের মাধ্যমে সমাধানের চেষ্টা অব্যাহত রাখে। এর মধ্যে জাতিগত দাঙ্গা অথবা ভিন্ন মতাবলম্বী সংগঠন বা সংস্থার বিরুদ্ধে বিশ্বব্যাপী ভূমিকা রাখে। আমার প্রশ্ন হচ্ছে, অদূর ভবিষ্যতে বিরোধ নিষ্পত্তিতে জাতিসংঘ কি ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বব্যাপী শান্তি অব্যাহত রাখতে সক্ষম হবে?
শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের একটা বিরাট ভূমিকা আছে সেটা আমরা সবাই জানি। তো হ্যাভিং সেড দ্যাট, এই এই প্রশ্ন নিয়ে, আবু সুফিয়ান চৌধুরীর এই মন্তব্য নিয়ে আমরা যাচ্ছি এখন প্রফেসর ইমতিয়াজ আহমেদের কাছে। আমরা কি প্রশ্নটা আপনার জন্য রিপিট করব?
হ্যাঁ প্লিজ।
জি
হ্যালো, চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী। জাতিসংঘ প্রতিষ্ঠার পর হতে যুদ্ধ বিগ্রহ এবং বিশ্বের শান্তি ভঙ্গকারী দেশসমূহের উপর অর্থনৈতিক ও সামরিক অবরোধের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রেখে আসছে। বিশ্বের যে কোনো দেশে রাখে। তার মধ্যে জাতিগত দাঙ্গা অথবা ভিন্ন মতাবলম্বী সংগঠন বা সংস্থার বিরুদ্ধে বিশ্বব্যাপী ভূমিকা রাখে। আমার প্রশ্ন হচ্ছে, অদূর ভবিষ্যতে বিরোধী নিষ্পত্তিকে জাতিসংঘ কি ধারাবাহিকতা বজায় রেখে বিশ্বব্যাপী শান্তি অব্যাহত রাখতে সক্ষম হবে?
মানে শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে উনি
বুঝতে পারছেন? আমি আমার মনে হয় না যে শান্তি রক্ষার বিষয়টা আরো বড় বিষয়। সেটা মানুষ কিভাবে পরিবর্তন হবে এবং আগামীতে কি ধরনের আন্দোলন বা কি ধরনের কি বলা হয় সমস্যায় পড়বে সেটা এখন বলা মুশকিল। আজকের যে আন্তর্জাতিক পিস কিপিং যাদের বলা হচ্ছে, এটা মূলত আবার ওই একই কথা যে এটা ইন্টার গভর্নমেন্টাল সেটেলমেন্টের মধ্যে করা হচ্ছে, দুই পক্ষই রাজি হতে হবে এবং সেখানে অনেকটা কি বলা হয় মিডল পার্সন হিসেবে থাকছে, যেন দুই সাইড যেন লড়াই না করে। যদিও এই পিস কিপিং থেকে পিস বিল্ডিং এ যাওয়ার একটা চেষ্টা হয়ে থাকে সবসময় জাতিসংঘের, সেটা বাংলাদেশে পিস কিপিং এর মধ্যে অতটা নেই। আমরা এখন পর্যন্ত পিস কিপিং হিসেবেই আছি, অতখানি পিস বিল্ডিং এ আমরা এখনো পা দেইনি বড় আকারে। তবে কোনো সন্দেহ নেই অনেক দেশ আছে যারা হয়তো পিস বিল্ডিং এ পা দিচ্ছে। তবে মনে রাখতে হবে ঘুরে ফিরে কিন্তু ওই মানুষের প্রতি আসতে হবে, যে মানুষ যতদিন সেভাবে পরিবর্তন না হবে বা সে যদি না বুঝে যে সংঘর্ষ না শান্তি উপায়ে কি বলা হয় সমস্যার সমাধান, ততদিন আমি মনে করি না যে জাতিসংঘ এককভাবে কিছু করতে পারবে। সেই ধরনের কাঠামো জাতিসংঘের নেই এবং রাষ্ট্রগুলি যেগুলো আছে সেগুলোও সেই ধরনের ক্ষমতাও জাতিসংঘকে দেয়নি।
জি, আমাদের পরবর্তী প্রশ্ন আসছে ঢাকা বাংলাদেশ থেকে। প্রশ্ন করছেন শাহানা নাসের। হ্যালো,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের উপর যে আস্থা প্রকাশ করেছেন তার সাথে আমরাও একমত। আমরা কেউই আর যুদ্ধ চাই না, চাই বিশ্ব শান্তি। তবে সেটা সম্ভব হবে কেবলমাত্র বিশ্বের সকল নেতাদের একমত হওয়া ও বিশ্ব শান্তির জন্য যা করণীয় তা করা এবং সর্বোপরি জাতিসংঘের প্রস্তাবনা মেনে নেওয়া। জাতিসংঘের জন্ম কেন হয়েছিল সেটাই যেন মিথ্যে হয়ে না যায়। ছোট বা কম শক্তিশালী দেশগুলো সবাই একমত হলেও বড় শক্তিগুলি যেন জাতিসংঘের উপর প্রভাব বিস্তার করতে চায় এবং সংস্থাটি যেন তাদের কথা মতোই চলবে। এটা যতদিন না বন্ধ হবে বিশ্ব শান্তির আশা নেই বললেই চলে। এবং জাতিসংঘ একটি আংশিক কার্যকরী সংস্থা হিসেবেই রয়ে যাবে। ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা এর আগে নরেন্দ্র মোদীর ভাষণ নিয়ে কথা বলেছি, এবার নরেন্দ্র মোদীর ভাষণ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ 69তম অধিবেশনে অনেকে কিছু কিছু ক্ষেত্রে সাযুজ্য দেখতে পান, কিছু সাদৃশ্য কিছু মিল খুঁজে পেয়েছেন। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি কি মনে করেন?
হ্যাঁ, নিশ্চয়ই ভালো কথাগুলো দুজনই বলছেন। এমনকি কাশ্মীর প্রশ্ন উত্থাপনের ওই অংশটা বাদ দিলে নওয়াজ শরীফও ভালো কথা বলেছেন। তো হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন বলেছেন, তো জাতিসংঘের দূত গিয়েছিলেন বাংলাদেশে, নির্বাচন নিয়ে যে অচলাবস্থা সেটা ব্যাপারে সালিশ মধ্যস্থতা করার জন্য। তো প্রধানমন্ত্রী তো তার প্রস্তাবকে খুব একটা গুরুত্ব দেননি, ফলে ওই যে কথা প্রশ্নকর্তা বললেন জাতিসংঘ বললো আর সেটা যদি আমরা না মানি সেটাই ঘটনা ঘটে চলেছে। কিন্তু তারপরও সারা বিশ্বে জাতিসংঘ শান্তি বাহিনী শান্তি রক্ষায় বিবদমান পক্ষগুলোর ভিতরে যুদ্ধাবস্থা থেকে তাদেরকে সরিয়ে রাখতে, সংঘর্ষ কিছুটা প্রশমিত করতে বিপুল ভাবে ভূমিকা রেখে চলেছে। কয়েকটি স্থান বাদ দিলে মানে মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন এবং কাশ্মীর, এরকম দু একটা ক্ষেত্র বাদ দিলে যেখানে ওই পক্ষগুলো শক্তিশালী পক্ষ একেবারেই জাতিসংঘের প্রস্তাব অগ্রাহ্য করে যায়। জাতিসংঘের প্রস্তাব 242 সম্ভবত যেটা গৃহীত হয়েছিল 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পরে, সেটা ইসরায়েল কোনো মতেই বাস্তবায়নে আগ্রহী না। ফলে কাশ্মীরের ব্যাপারে যেমন ভারতের অ্যাটিচিউড যে আমরা দ্বিপাক্ষিক ভাবে সমাধান করবো, তো এই দুটো ঘটনা বাদ দিলে জাতিসংঘ শান্তিরক্ষা মোটামুটি করে চলেছে। তো এখন প্রধান যে রাষ্ট্রগুলো, ক্ষমতাধর রাষ্ট্রগুলো, তারা যখন পক্ষপাতমূলক অবস্থান নেয় বিভিন্ন ক্ষেত্রে, তখন শান্তি রক্ষা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তারা যেগুলোতে সমর্থন দিচ্ছে, যেমন কঙ্গো সহ অন্যান্য যে সমস্ত জায়গায়, সুদানে, আফ্রিকার অনেক জায়গায়, আফ্রিকার অনেক দেশে, বাংলাদেশের শান্তি বাহিনী, জাতিসংঘ শান্তি বাহিনীতে বাংলাদেশের যে সৈন্যরা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে আছে, তারা সত্যি সত্যি বিপুল ভূমিকা রাখছে। তো এখন শান্তি রক্ষার জন্য জাতিসংঘকে আমরা কার্যকরী সহায়তা দিতে হবে, কিন্তু কেবল শান্তি রক্ষাই না, শান্তি অনেক ধরনের আছে। জাতিসংঘ কেবল এই যুদ্ধ থেকে পৃথিবীকে সরিয়ে রাখার জন্য হয়নি, মানবাধিকার, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, পৃথিবীর উন্নয়ন, স্বাস্থ্যের ইত্যাদি নানা ধরনের ইস্যু নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এখন একটা দেশের জনগণের যদি ভোটাধিকার অগ্রাহ্য করা হয়, মানবাধিকার অগ্রাহ্য করা হয়, ঠিক মতো নির্বাচন হয়, ডিক্টেটারশিপ কায়েম হয়ে যায়, সামরিক বাহিনী এসে হঠাৎ ক্ষমতা দখল করে বসে, বা বেসামরিক শক্তিগুলো ডিক্টেটার হয়ে বসে, এগুলার দিক ব্যাপারেও জাতিসংঘের ভূমিকা থাকা উচিত। এবং জাতিসংঘ যদি ভূমিকা রাখে তাহলে সেগুলো গ্রাহ্য করা উচিত, নতুবা শুধুমাত্র ভালো ভালো কথা বলে বক্তৃতা দিয়ে পৃথিবীর মানুষের উন্নয়ন হবে না, সমস্যার সমাধান হবে না।
জি, ভয়েস অফ আমেরিকার সাপ্তাহিক টক শো হ্যালো ওয়াশিংটন প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের আজকের অনুষ্ঠান আলোচ্য বিষয় সংঘাত বিক্ষুব্ধ বিশ্বে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা, এবং এতে অংশ নিচ্ছেন, প্যানেলে রয়েছেন পশ্চিমবঙ্গ ভারত থেকে বর্ধমান ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং নিউ ইয়র্ক থেকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার সৈয়দ মাহমুদুল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা এ কে এম মোস্তফা হাতিয়া নোয়াখালী থেকে। হ্যালো,
আমি এ কে এম মোস্তফা,
জি,
চৌমোহনী বাজার হাতিয়া নোয়াখালী থেকে বলছি। আমি মনে করছি যে আন্তর্জাতিক সম্পর্ক ও জাতিসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জাতিসংঘের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা করা দীর্ঘ সময়ের প্রয়োজন। বিশ্বের বৃহৎ রাষ্ট্র ও ছোটখাটো সকল সদস্য রাষ্ট্র সহ বিশ্বে যুদ্ধে লিপ্ত রাষ্ট্রগুলোর উপর গুরুত্বপূর্ণ জোরালো ভূমিকা রেখে যুদ্ধ বন্ধ করিয়ে শান্তি স্থাপন করা জাতিসংঘের দায়িত্ব। কিন্তু কেন যে যুদ্ধে মরণাস্ত্রের আঘাতে লক্ষ লক্ষ শিশু নরনারী প্রাণ হারানোর পরেও জাতিসংঘের ভূমিকায় শিথিলতা? বিশ্বের সকল রাষ্ট্রের শান্তিকাম্য মানুষ যুদ্ধের হানাহানিতে জাতিসংঘের দ্রুত ভূমিকা পালন দেখতে চায়। শান্তি স্থাপনের দ্রুত দায়িত্ব হোক জাতিসংঘের ভূমিকায়। এ আমার মন্তব্য। ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার সঞ্চালক ও সংশ্লিষ্ট সবাইকে।
জি, এ কে মোস্তফা, আপনি শুনেছেন, আমরা সবাই শুনেছেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার 69তম অধিবেশনে তার ভাষণে যুদ্ধবিগ্রহের কথা বলেছেন বিশেষ করে, এবং বলেছেন যে যুদ্ধবিগ্রহে যে অর্থ আমরা ব্যয় করি, সেই অর্থ যদি আমরা শিক্ষা খাতে ব্যয় করি, অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করি, সেটা তো এই এই ব্যাপারে মন্তব্য করবেন প্রফেসর ইমতিয়াজ আহমেদ?
না, এগুলো আমার মনে হয় নতুন কথা না, এটা যদিও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তবে আমি মনে করি একাধিক রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের মুখ থেকেও এই ধরনের কথাবার্তাই আসার কথা। যে এই জিনিসটা আসলে খেয়াল রাখা দরকার যে প্রতি জেনারেল অ্যাসেম্বলি নতুন কিছু করছে কিনা, বা নতুন দিকে আমরা যাচ্ছি কিনা, সেই ধরনের এবার আমার মনে হয় না খুব একটা হয়েছে। দক্ষিণ এশিয়ায় যদি আমি একটু নজর রাখি, তাহলে মূলত নরেন্দ্র মোদি আমেরিকায় যেতে পেরেছে, কারণ যেহেতু বড় একটা ইমেজ সংকট ছিল, একসময় নিষেধাজ্ঞাও ছিল, সেখানে একেবারে ওয়াশিংটন পোস্টে নরেন্দ্র মোদি বারাক ওবামা একসাথে লিখছে, এগুলোই আমার মনে হয় বড় হয়ে এসেছে। যদিও দুই দেশের মধ্যে কংক্রিট কোনো অ্যাগ্রিমেন্ট হয়নি, তবে আমি মনে করি না যে এই সামিটে অ্যাটলিস্ট আমাদের দক্ষিণ এশিয়ায়, কারণ মূলত ওই আইসিস নিয়ে বা ইসলামিক স্টেট যেটাকে বলা হয় সেটাকে নিয়েই আলোচনাটা ছিল, অনেকটা গাজাটাও বলতে গেলে খুব একটা হয়নি। তো সেই হিসাবে আমি মনে করি না খুব একটা বলার বা এটা নিয়ে বড় একটা গবেষণা হবে 69th অ্যাসেম্বলি নিয়ে, আমার অ্যাটলিস্ট আমার মনে হয় না সেরকম কিছুটা হওয়ার কথা, বড় কিছু হওয়ার কথা আমার মনে হচ্ছে না।
জি, আমাদের পরবর্তী কলার নতুন দিল্লি ভারত থেকে কল করছেন প্রফেসর অমিতাভ বসু। হ্যালো,
নমস্কার।
নমস্কার,
নতুন দিল্লি থেকে অমিতাভ বসু বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও বিভিন্ন শক্তির ক্ষমতা কেন্দ্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। এই উদ্দেশ্য পূরণে জাতিসংঘ কতখানি সফল হয়েছে তা অবশ্যই ত্বকের বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বময় নানা পরিবর্তন ঘটেছে। এছাড়া বর্তমানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, বিশ্বায়নের বাতাবরণ এবং জলবায়ুর পরিবর্তন নতুন দিক যোগ করেছে। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় কি কি বিষয়ের উপর অগ্রাধিকার দেওয়া উচিত এবং সমাধানযোগ্য অগ্রসরের পথ কি হওয়া উচিত তা অবশ্যই আমাদের ভাবিয়ে তুলছে। তাই আমার আবেদন যে আজকের আলোচনায় যদি কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করা যায়, সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক স্তরে কি ভাবনা চিন্তা ও উপায় বিশেষ করে প্রয়োজন। ধন্যবাদ।
জি, প্রফেসর অমিতাভ বসু যেটা মূলত জানতে চাইছেন সেটা জাতিসংঘের কোন কোন বিষয়ের দিকে মনোযোগ নিবদ্ধ করা উচিত, কোন কোন ক্ষেত্রের উপর গুরুত্ব আরোপ করা উচিত, সৈয়দ মাহমুদুল্লাহ আলোকপাত করবেন।
এটা তো তার মন্তব্য, তিনি বিস্তারিত অভিমত প্রকাশ করেছেন, কিন্তু সাধারণভাবে আমি যেটা বলবো এই যে পৃথিবীটা রাষ্ট্রনায়করা যারা মানে ফুল চুরি ছোটাচ্ছেন শান্তির কথা বলে বলে এবং জাতিসংঘকে নিয়ন্ত্রণ করেন, এই যে প্রেসিডেন্ট ওবামা যেমন নরেন্দ্র মোদীর সাথে যুক্তভাবে এডিটোরিয়াল লিখছেন, কিন্তু এই নরেন্দ্র মোদী সে দেশের জনগণের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতায়, এবং তার সাথে ভারতের সাথে সম্পর্ক রক্ষা না করে যুক্তরাষ্ট্রের বা কারোই উপায় নেই এটাও যেমন সত্য, তেমনি ভাবে এই নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে সেখানে যে ভয়াবহ দাঙ্গা হয়েছে এবং সেখানে একজন পার্লামেন্টের সদস্য তার বাড়ির ভিতরে আটকা পড়েছেন, চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, কয়েক ঘন্টা পর্যন্ত তিনি চারিদিকে ফোন করেছেন, নরেন্দ্র মোদীর অফিসে ফোন করেছেন, অনেককে ফোন করেছেন, তাকে রক্ষা করা হয়নি, কাউকে রক্ষা করা হয়নি, হাজার খানেক লোক সেখানে মারা গেছে এবং তার হাত কালিমালিপ্ত সেখানে, ফলে তার সাথে মানে সেই কথাটা পুরো ভুলে গিয়ে এখন বিশ্ব তার সাথে মানে তার সাথে বেন্দরবার করছে, তার সাথে তাকে ন্যূনতম কূটনৈতিক সৌজন্য তারা দেখাবে, সম্পর্ক রক্ষা করবে সেটা ঠিক, কিন্তু একেবারে গোয়িং আউট অফ দি ওয়ে অতি ওয়ার্ম যে রিলেশনশিপ এবং তার সাথে জয়েন্টলি এডিটোরিয়াল লেখা এটাতে কি মেসেজ পাচ্ছে, ফলে জাতিসংঘ কি করবে যদি ন্যূনতম নীতি এবং আদর্শ বিশ্ব নেতারা জলাঞ্জলি দেন, তাহলে আমরা একটা আদর্শ পৃথিবীর কল্পনা থাকবে, ধারণা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, হয় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকবে আমাদের।
জি, প্রফেসর সৈয়দ তানভীর নাসরিন, নতুন দিল্লি থেকে প্রফেসর অমিতাভ বসু জানতে চেয়েছেন মূলত যে জাতিসংঘের বর্তমান যে ভূমিকা তাতে কোন কোন বিষয়ে কোন কোন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন।
জাতিসংঘের বর্তমান যে ভূমিকা সে প্রথম আমার মনে হয় বিশ্ব শান্তির বিষয়টি সকল দেশের ক্ষেত্রে গ্লোবালি একটা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আজকের পৃথিবীতে দাঁড়িয়ে। এবং এই বিশ্ব শান্তির প্রেক্ষিতে আরো এই গত যে অধিবেশনটি হয়ে গেল সেখান থেকে আমরা ওবামা এবং মোদীর যে চুক্তি আমরা দেখেছি, যে যৌথ বিবৃতি এসেছে, সেখানে যে সন্ত্রাস দমনের কথা এসেছে, এই সন্ত্রাস দমন এবং বিশ্ব শান্তিই আমার মনে হয় আজকের পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, গোয়েন্দা আদান প্রদান এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ।
হ্যালো, আমরা বোধহয় প্রফেসর তানভীর নাসরিনের সংযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গেল, এর আগেও একবার হয়েছিল। যাই হোক, আমরা এখন পরবর্তী কলারের কাছে যাচ্ছি। কল করছেন মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে, গোলাম মোর্তজা। হ্যালো,
আমি গোলাম মোর্তজা বলছি।
জি,
মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি,
জাতিসংঘের ভূমিকা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল সেটা যদি দেখতে যাই, তাহলে যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল অ্যাকচুয়ালি সেটা কি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, কারণ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত খণ্ড যুদ্ধে অনেক মানুষের প্রাণহানি হয়েছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা মানুষ নিহত হয়েছিল তার প্রায় 7-8 গুণের বেশি। আন্তর্জাতিক ক্ষেত্রে এখনো সেভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে হয়নি। শান্তি এবং নিরাপত্তা বিশেষ করে যে সমস্ত দুর্বল জাতিগুলো রয়েছে, জাতিপুঞ্জ অ্যাকচুয়ালি পুঁজিবাদী রাষ্ট্রগুলো স্বার্থ দেখা মানে বেশি গুরুত্ব সহকারে দেখতে চাইছে এবং সে কারণে ইম্পার্শিয়ালি কাজ করতে সে ব্যর্থ হয়েছে। প্রশ্ন অ্যাকচুয়ালি আদৌ কি জাতিপুঞ্জ বিশ্ব শান্তি এবং নিরাপত্তা দিতে সারা পৃথিবীবাসীকে
শান্তি নিরাপত্তা বিধানের নিয়ে যে আশাবাদ ছিল সেটা কতখানি পূরণ করা গিয়েছে বলে আপনি মনে করেন প্রফেসর ইমতিয়াজ আহমেদ?
আসলে মানে প্রশ্নটা যদি ঘুরে বলা হয় যে যদি জাতিসংঘ না থাকত তাহলে কি হতো, মানে জিনিসটা মনে রাখতে হবে যে যদিও আমি হয়তো একমত হব গোলাম মোর্তজার সাথে যে যেভাবে চিন্তা করা হয়েছিল সেভাবে হয়তো হয়নি, সেটা তো আমরা অনেক সব ধর্মের ব্যাপারেই বলতে পারি, সব ধর্ম যেভাবে এসেছিল সেটাও হয়নি, এমনকি সব স্বাধীনতা যেভাবে এসেছিল সেটাও হয়নি। তবে যদি না থাকতো তার থেকে থাকার ফলে যেটা হয়েছে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমার মনে হয় আমার আরেকজন বক্তা চেষ্টা বলতে চেষ্টা করেছিলেন স্যার মাহমুদুল্লাহ, যে জাতিসংঘের একাধিক প্রতিষ্ঠান আছে, আমরা যদি অন্যগুলো দেখি সেখানে কিন্তু যথেষ্ট এক ধরনের তৎপরতা আছে। তবে যে জিনিসটা খেয়াল রাখা দরকার, যেটা পত্র পত্রিকায় আমরা দেখেছি এবার যখন জাতিসংঘের অধিবেশনটা হলো, সেটা হলো বলা হয়েছে যে পুরো শহর একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। এই যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল তখন প্রশ্নই থাকে তাতে কি রাষ্ট্র ক্ষমতাবান হচ্ছে না ক্ষুদ্র মানুষগুলো ক্ষমতাবান হচ্ছে, যেটা হারুকি মুরাকামি বলেছিল যে ক্ষুদ্র মানুষরাই তোমাকে দেখছে, অরওয়েলকে সামনে রেখে অরওয়েল যখন বলেছে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, মুরাকামি বলছে লিটল পিপল আর ওয়াচিং ইউ। এই যে লিটল পিপল ক্ষুদ্র মানুষ যদি আমি বলি, সেগুলো মনে হচ্ছে এমন একটা অবস্থায় নিয়ে গেছে বিশ্বকে, তাতে এত বড় বড় রাষ্ট্রপ্রধান হয়তো ওখানে এসেছেন কিন্তু দেখা গেছে যে পুরো শহর একেবারে নিরাপত্তার অভাবে চলে এসেছে। সেই জিনিসটা যদি আমরা দেখি তাহলে বোঝা যাচ্ছে যে কোনো এক জায়গায় আমাদের একটা পরিবর্তন দরকার এবং নতুন চিন্তা ভাবনা দরকার, না হলে দেখা যাবে যে গতানুগতিক ভাবে যেভাবে যাচ্ছে তাতে কিন্তু দিন দিন যেমন যুদ্ধ বাড়ছে সংঘর্ষ বাড়ছে, নতুন ধরনের সংঘর্ষ তৈরি হচ্ছে। এখন কথা হচ্ছে মানুষ সেদিকে যাবে কিনা, এবং মানুষ যাওয়ার জন্য যেই পরিবেশ দরকার, যেই প্রস্তুতি দরকার, সে ব্যাপারে জাতিসংঘ সহায়ক ভূমিকা পালন করবে কিনা। কারণ শেষ সময় ওই মানুষের যদি ক্ষমতাবান না হন, মানুষ যদি নিজে মনে করেন যে না আমি এখনো নিষ্পেষিত, আমার এখনো শিক্ষা নেই, আমার এখনো যাকে বলা হয় দারিদ্র্যের মধ্যে আছি বা ক্ষুধার মধ্যে আছি, তাহলে দেখা যাবে এই সংঘর্ষগুলো কিন্তু বাড়তে থাকবে এবং তখন ওই যে নিরাপত্তার অবয়বের মধ্যে যেভাবে পড়ে গেছে আজকের জাতিসংঘের অ্যাসেম্বলি, সেটা থেকে আর বাদ হতে পারবে না। তো আমি মনে করি যে এই ধরনের আয়োজনের প্রয়োজন আছে, কোনো সন্দেহ নেই, কারণ এই ধরনের আয়োজন কিন্তু আমাদের নতুন ভাবে চিন্তা করতে সাহায্য করে।
জি, আমাদের পরবর্তী কলার নিউ ইয়র্ক থেকে মনিজা রহমান। হ্যালো।
হ্যাঁ, আমি মনিজা রহমান, নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক, বাংলাদেশে সাংবাদিকতা করতাম, এখন নিউ ইয়র্কে থাকি। আমার যেটা জানার ইচ্ছা যে সংকট নিরসনে জাতিসংঘ অনেক কথাই বলছে, কিন্তু আসলে সে কতখানি সেটা বাস্তবায়িত হচ্ছে, কারণ আমরা বছরের পর বছর দেখছি যে মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা বিরাজ করে এবং এই সংকট গুলো নানা ভাবে নানা রূপে নানা নাম ধরে আসে। আগে ছিল আল কায়দা, এরপর এখন আমরা আইএস গ্রুপের কথা শুনছি। ইরাক থেকে আমেরিকান সৈন্য চলে যাওয়ার পরও প্রতিদিনই সেখানে শত শত মানুষ মারা যাচ্ছে, সিরিয়ায় মানুষ মারা যাচ্ছে, গাজার ঘটনার কথা আমরা জানি। সত্যি খুব কষ্ট লাগে এবং আমার খুব জানার ইচ্ছা যে এই মধ্যপ্রাচ্যের এই যে সহিংসতা, এই ব্যাপারে আসলে জাতিসংঘ কি ভূমিকা রাখছে।
জি, প্রফেসর নাসরিন।
হ্যাঁ, আমি ফিরে এসেছি। জাতিসংঘ মধ্যপ্রাচ্যের সংকট মোকাবিলায়, মধ্যপ্রাচ্যের সংকট তো সেই ভৌগোলিক অবস্থানের কারণেও অনেকখানি প্রভাবিত, সেখানে যে দেশগুলি রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক এবং সেখান থেকে যে গ্লোবাল ইসলামের ভাবনার একটা উদ্ভব ঘটেছে, সেখানে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে, একটা সৃষ্টিশীল সৃজনশীল কনস্ট্রাকটিভ ভূমিকা থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় যে সেই অঞ্চলের শান্তি ফিরিয়ে আনার জন্য, সেই অঞ্চলে সুস্থতা ফিরিয়ে আনবার জন্য কিন্তু সেই অঞ্চলের মানুষদেরই সহযোগী হতে হবে। যেমনটা কিনা আমরা বারবার কাশ্মীর প্রসঙ্গে ভারত পাকিস্তানের কথা বলেছিলাম, জাতিসংঘের একটা একটা এজেন্সি হিসেবে সে কাজ করতে পারে, ইনিশিয়েট করতে পারে বিষয়টা, কিন্তু সেটাকে সাফল্য মণ্ডিত করে তোলবার জন্য, তার সফলায়িত প্রকাশ দেখবার জন্য কিন্তু সেখানকার মানুষজনের উদ্যোগটা অনেক বেশি প্রয়োজন বলে আমার মনে হয়। এই রাষ্ট্রগুলির মধ্যে নিবিড় যোগাযোগ, সেখানকার মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ ইত্যাদি।
জি, আমরা যাদের প্রশ্ন নিতে পারলাম না, যাদের কাছে যেতে পারলাম না, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমাদের হাতে একদম সময় নেই, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো কথা, আমাদের হ্যালো ওয়াশিংটন আমাদের ওয়েবসাইটে শোনা যাবে। আমাদের ওয়েবসাইট www.voanews.com/bangla/hello-washington। আর হ্যাঁ, প্রশ্ন যারা সাউন্ডে পাঠাবেন তাদেরকে MP3 পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি, আর একটু সময় হাতে রেখে প্রশ্ন পাঠাবেন দয়া করে। ধন্যবাদ শ্রোতাদের সকলকে এবং সে সঙ্গে তিন বিশিষ্ট অতিথি উত্তরদাতা, পশ্চিমবঙ্গ ভারতের বর্ধমান ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, এবং নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট সাংবাদিক সংবাদ বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।